الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب تفسير التوحيد وشهادة أن لا إله إلا الله أذكر بشيء بستهج توحيد در تفسير شمبرك أرثات اكتباد در بكها بسلشن شمبرك الله هر اكتباد توحيد এর ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে আর কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এর সাক্ষ্যদান সম্পর্কে এই সাক্ষ্যদানের ব্যাখ্যা সম্পর্কে আপনি যে সাক্ষ্য দিলেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এর ব্যাখ্যা কি সাক্ষ্য দেওয়ার অর্থ কি এই ক্ষেত্রে লেখক কয়েকটি আয়াত প্রথম নিয়ে এসেছেন তারপরে একটি হাদিস উল্লেখ করেছেন প্রথম আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন কওলুল্লাহি তাআলা উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহ ওয়া ইয়াখাফুনা আযাবাহ এই আয়াতটি সূরা আল ইসরা 15 পারার প্রথম সূরা তাই না যে সূরার অপর নাম কি বনি ইসরাইল প্রত্যেক সূরা রয়েছে কোরআনে কারিমে যার একাধিক নাম আছে দুটো চারটি পাঁচটি এমনকি সূরা ফাতিহার 14টি নাম আছে মহান আল্লাহ ইরশাদ করেছেন উলাইকা আল্লাযীনা ইয়াদউন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা এই আয়াতটি নাযিল হয়েছে ওই সব মূর্তি সম্পর্কে যেসব মূর্তিগুলি তৈরি করা হয়েছিল কোন সৎ লোকদের প্রতিমূর্তি হিসাবে মানে সৎ লোকেরা মারা গেছে তাদের আকার আকৃতিকে কল্পনা করে তাদের প্রতিমূর্তি তৈরি করা হয়েছিল তারপরে সেই মূর্তিগুলির পূজা শুরু করা হয়েছে এদের সম্পর্কে অথবা কোন সৎ লোকের ইন্তেকালের পরে তার কবরের পূজা শুরু হয়েছে অথচ লোকটি ছিল সৎ ইমানদার মুমিন ভালো মানুষ তো এই সব লোকদের যে সিজদা করা শুরু হয়েছিল এইসব বা ওদের মূর্তি বা ওদের কবরকে মাজারকে এইসব লোকদের পূজা করা শুরু হয়েছিল এইসব লোকদের ইন্তেকালের পরে তাদের কাছে দোয়া করা শুরু হয়েছিল যারা মুশরিক তারা এইসব শিরক শুরু করেছিল এদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা যাদের কাছে দোয়া করে তারাও মুমিন ছিল তারা আল্লাহ বিশ্বাসী ছিল তারা মুওয়াহিদ তাওহীদবাদী ছিল তারা কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দান করত বা আল্লাহ রসুলের যুগের আগে হলে তারা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দান করত যেহেতু রাসূলুল্লাহ তখন মুহাম্মদ সাল্লাম তখন রসুল হননি তার আগের লোক তারা তো তারা কালমা ইলা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ছিল এবং তার সাক্ষ্য দান করত এক আল্লাহ বিশ্বাসী ছিল তারা এই এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা ভালো কাজ করত ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা পন্থা অবলম্বন করত যে কেমন করে আল্লাহর নিকটবর্তী হইতে পারি আল্লাহর খাস বান্দা হইতে পারি তারাও সচেষ্ট হইত এই ক্ষেত্রে ইবাদত বন্দেগীর মাধ্যমে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হ্যাঁ দান খেরাত জাকাতের মাধ্যমে তাকওয়া আল্লাহ ভীরুতার মাধ্যমে হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে সৎ পাক পবিত্র জীবন যাপনের মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে ফরজ ওয়াজিব তো রয়েছে কিন্তু নফল ইবাদত বেশি বেশি নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে নফল রোজার মাধ্যমে নফল নামাজের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য সচেষ্ট হইত ওসিলা মানে আল কুরবা নৈকট্য আরবি শব্দ ওসিলা ওসিলা মানে হচ্ছে নৈকট্য লাভ করা আর ওসিলা মানে কোনো ব্যক্তি নয় যে ব্যক্তিকে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছা যা আমাদের দেশের বিদাতীরা মনে করে যে ওসিলা আল্লাহ আর সন্তুষ্টির জন্য ওসিলা ধরতে হবে দোয়া করলে ওসিলা ধরতে হবে যারা কবর মাজার পূজা করে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে তারা মনে করে যে তাদের পীরেরা আল্লাহ এবং তার মাঝে ওই মানুষের মাঝে ওই মুরিদের মাঝে হচ্ছে ওসিলা মানে মাধ্যম ওসিলা মাধ্যমের অর্থে বুঝে ব্যক্তিকে তারা এবং তার মাধ্যমে ওই মাধ্যমের মাধ্যমেই নৈকট্য লাভ করবে আল্লাহ মানে ওই পীরের মাধ্যমে পীরের সন্তুষ্টি অর্জন করলেই আল্লাহ সন্তুষ্টি হবে এইরকম শিরকিয়া আকিদা কিছু নামধারী মুসলমানেরা রাখে আমাদের দেশে যেটি শিরক তেমনই কিছু লোকের আছে হয়তো পীরকে ওসিলা মনে করে না মানে পীরকে ডাকে না যে পীরকে ডাকলেই বা তার হুজুরে কিবলাকে ডাকলেই সে আল্লাহ নৈকট্য লাভ করবে এইরকমের বড় শিরক করে না কিন্তু মনে করে যে আমি যে দোয়া করবো আল্লাহর কাছে এই দোয়া সরাসরি আল্লাহ হয়তো কবুল করবেন না কিন্তু পক্ষান্তরে যদি আমি নবীর ওসিলাই দোয়া করি বা আমার কোন পেশাবের ওসিলায় দোয়া করি, বড় পীরের ওসিলায় দোয়া করি, জিলানির ওসিলায় দোয়া করি, চিশতির ওসিলায় দোয়া করি, শাহজালালের ওসিলায় দোয়া করি, হ্যাঁ, তাহলে আমার দোয়া দ্রুত কবুল হবে, মানে দোয়া কবুল হওয়ার মাধ্যম। তাহলে রসুলের কাছে দোয়া করছে না, পার্থক্যটা বুঝেন ভালো করে, তাই না? রসুলের কাছে দোয়া করছে না, জিলানির কাছে দোয়া করছে না, শাহজালালের কাছে দোয়া করছে না, মানে বড় শিরক করছে না, কিন্তু মনে করে যে তাদের মাধ্যম দোহাই দিলে, ওসিলা দিয়ে দোয়া করলে তাদের রেফারেন্সে কার্যকরী হবে দোয়াটি, দোয়াটি আল্লাহ সহজেই বা তাড়াতাড়ি কবুল করে নেবেন। বুঝতে পারছেন? এইরকম আকীদা রেখে ওসিলার মাধ্যমে দোয়া করে। এই দুই শ্রেণীর বিদাতপন্থী আমাদের দেশে রয়েছে। প্রথম শ্রেণীর বিদাতপন্থী যারা, অর্থাৎ যারা পীরের কাছেই দোয়া করে, পীরকে সিজদা করে, যে পীরকে সিজদা করলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে সিজদা করা হলো, তারা ভ্রান্ত উদাহরণ দেয় যে কাবা শরীফকে সামনে করে কি করছি, নামাজ পড়ছি, তো বাহ্যিক তো মনে হচ্ছে কাবাকে সিজদা করছি, কিন্তু কাকে সিজদা করছি, আল্লাহকে। মানে কাবাকে কিবলা করে যদি নামাজ পড়ি তাহলে আল্লাহকেই পাবো, তাই না? কাবার তো অফ করছি, কিন্তু আসলে কার, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর তো অফ করছি, আল্লাহ আল্লাহর ইবাদত করছি, তাহলে কাবার তো অফ করলাম কিন্তু ইবাদত আল্লাহর। ঠিক তেমন এ মুশরিকরা বলে যে আমরা পীরকে ডাকলাম বা পীরের কাছে দোয়া করলাম বা পীরের মাজারকে সিজদা করলাম, এই সিজদা কাকে করা হলো বা দোয়া কার কাছে করা হলো, আল্লাহর কাছেই হইলো। এ হচ্ছে কুফরি আকীদা, শিরকি আকীদা, তারা মুশরিক। তাহলে প্রথম শ্রেণীর যারা বিদাতী, যারা মনে করে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য পীর হচ্ছে ওসিলা বা পীরের মাজার হচ্ছে ওসিলা, সুতরাং পীরের মাজারে সেজদা করলে, পীরের কাছে দোয়া করলে আল্লাহর কাছেই পাওয়া যায়, পীর সাহেব আল্লাহর কাছে নিয়ে দেবেন অথবা আল্লাহ দেবেন, যেহেতু পীরকে সেজদা করা আল্লাহকে সেজদা করা, পীরের কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা, আউযুবিল্লাহ। তাহলে এরা মুশরিক, মুসলমান নয়। দ্বিতীয় শ্রেণীর যারা লোক, যারা পীরকে সেজদা করে না, পীরের কাছে দোয়া করে না, আল্লাহর কাছেই দোয়া করে, কিন্তু বলে আল্লাহ তোমার নবীর ওসিলায় আমার দোয়া কবুল করো, আল্লাহ তোমার বড় পীরের ওসিলায়, বড় পীরের বরাতে, বড় পীরের তোফাইলে, অনেকে বিভিন্ন ভাষা ব্যবহার করছে, যেন ভাষাগুলি বলছি, তোফাইলে, অমুকের তোফাইলে, বিশেষ করে উর্দু ভাষীরা তোফাইল শব্দটি ব্যবহার করে, আর আমাদের দেশে যারা ওই একটু মানে উর্দু প্রভাবিত মাদ্রাসায় পড়াশোনা করা আলেমরা, তারা এভাবে দোয়া করে অনেকে, যে তোমার নবীর তোফাইলে, তোমার বড় পীরের তোফাইলে, তোমার আল্লাহর ওলি, হে আল্লাহ তোমার ওলি যে খাজা মঈনুদ্দিন চিশতি, তার তোফাইলে, তার ওসিলায় আমার দোয়া কবুল করো। এইভাবে যারা দোয়া করে তাদের দোয়া হচ্ছে বিদাতি দোয়া, তারা বড় মুশরিক নয় কিন্তু তাদের দোয়া হচ্ছে বিদাতি দোয়া, আর এই তরিকা হচ্ছে হারাম তরিকা। আর যে কোনো আমল বিদাতি তরিকায়, অর্থাৎ রসুলের তরিকা নয়, বিদাতি তরিকার অর্থ কি, রসুলের তরিকা নয়, বিদাতি তরিকার বিপরীত কি, সুন্নতি তরিকা। সুন্নতি তরিকা মানে কার তরিকা, রসুলের তরিকা। তো রসুলের তরিকা এই দোয়াটি নয়, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কারো ওসিলায় দোয়া করেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কমপক্ষে আদর্শ তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, কারণ ইব্রাহিম তার পূর্ব পিতা, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের তিনি বংশ উদ্ভূত, ইব্রাহিমের তো ওসিলা ধরতেন। কেউ যদি বলে যে নবী আবার ওসিলা কেন ধরেন, শেষ নবী তো শ্রেষ্ঠ, তো তিনি কেন ওসিলা ধরেন, তো ভালো কথা মেনে নিলাম, ঠিক আছে, নবী কারো ওসিলা ধরার প্রয়োজন করেন না তিনি। তাহলে অন্যান্য নবীরা, অন্যান্য নবীরা ওসিলা ধরতেন। কোরআনে প্রচুর দোয়া আছে, আছে না, দোয়ায় ভর্তি, এমন কোন নবী নেই তাদের দোয়ার কথা কোরআনে নেই। আদম আলাইহিস সালামের দোয়া আছে কোরআনে, আছে না, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এতে ওসিলা আছে, কোন নবীর ওসিলা ধরেছেন, শেষ নবীর ওসিলার কথা আছে, নেই। কিন্তু এই কোরআনের দোয়া বাদ দিয়ে আমাদের দেশের বিদাতীরা বলে যে আদম আলাইহিস সালাম একটি জাল কথা, একটা জাল হাদিস পেশ করে, আর বলে আদম আলাইহিস সালাম আমাদের শেষ নবীর ওসিলা ধরে দোয়া করেছিলেন যখন জান্নাত থেকে বের করা হয়েছিল, জাল হাদিস। কোরআন বলছে যে কোন ওসিলা না, রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া আল্লাহ শিখিয়েছেন। তো যদি ওসিলা ধরেই আদম আলাইহিস সালাম দোয়া করতেন, তো ওই দোয়াটি আল্লাহ কেন উল্লেখ করলেন না, বুঝতে পেরেছেন? তাহলে কোরআন বিরোধী কথা, কোরআনে আছে আদমের দোয়া রব্বানা যালামনা আনফুসানা। ইউনুস আলাইহিস সালাম মাছের পিঠে দোয়া করেছিলেন, কোন দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওসিলা আছে এতে, শেষ নবীর ওসিলা আছে, ইব্রাহিমের, মুসা, ঈসা, নোহের, পাঁচজন নবীকে বলা হয়েছে এরা হচ্ছেন সবচাইতে শ্রেষ্ঠ নবী, উলুল আজম, দেহ সংকল্প শ্রেষ্ঠ নবী পাঁচজন, এই পাঁচজনের কোনো কারো ওসিলাই নেই, সব দোয়া আছে নেই। আচ্ছা, স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের অনেক দোয়া আছে, তার মধ্যে বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে তিনি যে ছেলে সন্তান পেলেন এই সম্পর্কে দোয়া আছে। জাকারিয়া আলাইহিস সালাম একবার বৃদ্ধ বয়সে ইয়াহিয়াকে পেলেন, ছেলে পেলেন, দোয়া করেছিলেন, তাই না? দোয়ার কথা করেন না, আছে ওসিলা, আছে কোনো ওসিলা, ওসিলা নেই। মূসা আলাইহিস সালামের দোয়া আছে, আইয়ুব আলাইহিস সালাম তার রোগ থেকে আরোগ্যতার দোয়া কোরআনে আছে, রব্বে আন্নী মাসানিয়া দুর্রু ওয়া আনতা আরহামুর রাহিমিন, কাকে ডেকেছিলেন? রব্বে, কোন ওসিলা আছে? আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ বি ওয়াসিলা মুহাম্মাদ আছে কোথাও? তাহলে আমাদের দেশের মুসলমানরা যদি কোরআন চর্চা করত, কোরআন চর্চা করত, হাদিসটা এখন রাখেন, শুধু কোরআন চর্চা করত, তাহলে মুশরিক হইতো না, কবর পূজারি হইতো না, আর এই বিদাতি তৈরি ওসিলাও ধরতো না। কোরআনে এত দোয়া রয়েছে, এমন কোন নবী নেই যার দোয়া নূহ আলাইহিস সালামের দোয়া আছে, কোন ওসিলা আছে? কোন দোয়াতে ওসিলা নেই। তাহলে ওসিলা দিয়ে দোয়া করা শেষ নবীর সুন্নাত নয়, আর তার আগে যে অসংখ্য আম্বিয়া এবং রসুল এসছেন তার মধ্যে আরো ২৪ জন নবীর কথা কোরআনে রয়েছে, নবী বাদ দিয়ে মানে ২৫ জন নবীর কথা, রসুলের কথা, কারো দোয়াতে ওসিলা নেই। তাহলে ওসিলা ধরে দোয়া করা, আল্লাহ তোমার নবীর ওসিলাই, আল্লাহ তোমার বড় পীরের ওসিলাই, আল্লাহ তোমার যে প্রিয় ওলি রয়েছে আমার পীর সাহেব সেই পীরের ওসিলাই, এগুলি হচ্ছে কোন তরিকা? বিদআতি তরিকা, আল্লাহ রসুলের তরিকা নয়, এমনকি কোন নবীর তরিকা নয়। কেউ যদি বলে সাহাবারা করতেন, দলিল আছে? আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবাই কেরাম, তারা কি এরকম কোন ওসিলা ধরে দোয়া করেছেন? না, কখনো না, ওসিলা ধরে দোয়া করেননি। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে অনেক বালা মুসিবত এসেছে, কেউ আল্লাহ রসুলের কবর কাছে গিয়ে বলেননি যে হে আল্লাহ তুমি তোমার নবীর ওসিলাই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো, এরকম বলেননি। আর আরেকটি তরিকা যেটা অনেক বিদাতিরা করে, ইয়া রাসূল আল্লাহ, আমাদের দেশের লোকেরা বিদাতিরা কি বলে, হায়াতুন নবী, শুনেছেন? হায়াতুন নবী মানে নবী জীবিত, নবী মরে মরেননি, মরা কথাটি বেয়াদবি নবীর ক্ষেত্রে, তাদের কাছে আল্লাহ রসুলের ইন্তেকালের কথাটি কি বেয়াদবি, অথবা কোরআনে আল্লাহ বলেছেন নবীর মৌতের কথা, তাহলে নবী হায়াতুন নবী মানে নবী জীবিত। নবী জীবিত থাকলে সাহাবারা গিয়ে বলতেন, ইয়া রাসূল আল্লাহ এত বিপদ আপদ এসছে, এই উসমানের উপরে জুলুম হইল, এই মুসাল্লাতে ফজরের নামাজে ওমারকে শহীদ করা হইল, হে আল্লাহ এই মদিনার উপরে এত বালা মুসিবত, এই জালেমদের এত জুলুম গুলি হইল, ইয়া রাসূল, হে আল্লাহ বলছে, ইয়া রাসূল আল্লাহ আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন, বা আপনার রবের কাছে দোয়া করে দিন। যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যায় হতো, তাহলে নবীর কাছে চাইতেন তারা যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন? তাও বলেননি। বা আল্লাহর কাছে নবীকে দরখাস্ত করে, ইয়া রাসূল আল্লাহ আপনি তো জীবিত, হায়াতুন নবী, সুতরাং আল্লাহর কাছে একটু দোয়া করুন, আমাদের বালা মুসিবত দূর হোক, করেছেন সাহাবীরা? কোনো প্রমাণ আছে কি? আপনার হা না কিছু বলছেন না, মনে হচ্ছে ওই বিদাতি আকীদায় বিশ্বাসী। আর যদি কেউ বলে যে হ্যাঁ করেছেন, তাহলে প্রমাণ আছে, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আল্লাহ কোরআনে বলেছেন বাতিলপন্থীদেরকে যে তোমরা যদি এটা না মানো, সত্যকে না মানো, তাহলে তোমাদের দলিল নিয়ে আসো, যদি সত্যবাদী হও নিয়ে আসো দলিল, যে সাহাবীরা নবীর কবর কাছে যেতেন, তারপর হয় নবীর কাছে চাইতেন, অথবা নবীকে দরখাস্ত করতেন যে আপনি তো জীবিত সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন, অথবা তৃতীয় অপশন, দেখেন দুটো মনে রাখবেন, নবীর কাছে চাইতেন না তারা, আর নবীর কাছে দরখাস্ত করতেন না যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, মানে আল্লাহই দেবেন, নবী দিতে পারবেন না, কিন্তু নবী দোয়া করতে পারবেন জীবিত যেহেতু হায়াতুন নবী, তাও করতেন না তারা, দুটো হলো। তৃতীয়, আল্লাহর কাছেই দোয়া করতেন, হে আল্লাহ তোমার রসুলের ওসিলায় আমাদের এই মুসিবত থেকে উদ্ধার করো, এ উসমানের বিপদ দূর করো, এ হোসেনের বিপদ দূর করো, এ হাসানের বিপদ দূর করো, এ আলীর বিপদ দূর করো, বলেছেন। তারা তো সবাই শহীদ হয়েছেন, হযরত আলী শহীদ হয়েছেন, হযরত হাসান শহীদ হয়েছেন, হযরত হুসাইন শহীদ হয়েছেন, ওসমান শহীদ হয়েছেন, ওমর শহীদ হয়েছেন, কোনদিন কেউ এভাবে দোয়া করেছিলেন যে এই বালা মুসিবত গুলি দূর করো? তাহলে এই তিনটি বিদাতি তরিকা মনে রাখেন, এক হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, মানে নবী ওলি আউলিয়া রসুল এদের কাছে দোয়া করা, তাও করেননি, যেটা শিরক, আমাদের সালাফ সালেহীন আম্বিয়া রসুল অথবা সাহাবাই কেরাম তাবেইন তারা করেননি, আইম্মা কেরাম কেউ করেননি, তাহলে এটা হচ্ছে শিরক। অথবা নবীদের কাছে গিয়ে নবীদের কবরের কাছে গিয়ে বলেছেন যে ইয়া রাসূল আল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন, তাও বলেননি, কারণ এটিও শিরক। মৃত ব্যক্তিকে ডাক দেওয়া যে আপনি দোয়া করুন, অথচ নবী সাল্লাম কি বলেছেন, ইজা মাতা ইবনু আদম কি হয়, ইনকাতা আমালুহু, মুসলিম শরীফের হাদিস, আদম সন্তান যখন মারা যায় তখন তার আমল কি হয়ে যায়, ইনকাতা মানে বিচ্ছিন্ন হয়ে, বন্ধ হয়ে যায়, আমল বন্ধ, দোয়া করাটা আমল নয় কর্ম নয়। তাহলে আদম সন্তান আল্লাহ রসুল বা ওলি আউলিয়া তার আদম সন্তান, আর আদম সন্তান যখন মারা যায় তখন তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায়, নামাজ পড়া বন্ধ, রোজা রাখা বন্ধ, দোয়া করা বন্ধ, কথা বলা বন্ধ, সব বন্ধ, এর কথা সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে। আর তৃতীয় হচ্ছে ওসিলা ধরে দোয়া করা, মানে তাদের মাধ্যমে দোহাই দিয়ে আল্লাহর কাছেই দোয়া করা, এটি হচ্ছে বিদাতি তরিকা। সুতরাং ওসিলা দিয়ে যারা দোয়া করে তাদেরকে সতর্ক করবেন, আলহামদুলিল্লাহ আপনারা জেনে গেছেন যে এটি বিদাতি তরিকা, না আম্বিয়ারা করেছেন, না শেষ নবী করেছেন, না সাহাবাই কেরামরা করেছেন, খলিফা রাশিদিন করেছেন, এমনকি ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ, এই চার ইমামের অনেকে যে দোহাই পড়ে যে চার মজাহাবের এক মজাহ মানা ফরজ, এই চার ইমামের কোন এক ইমামও এই ওসিলা এই বিদাতি ওসিলাই দোয়া করেননি। কেউ প্রমাণ করতে পারবে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দোয়া করেছেন, হে আল্লাহ, তিনি তো দোয়া করেছেন আল্লাহর কাছে, না করেননি, হে আল্লাহ তোমার নবীর ওসিলাই আমাকে বড় আলেম করো, তোমার নবীর ওসিলাই আমাকে এলম দান করো, জ্ঞান দান করো, হ্যাঁ দোয়া করেন, বিপদ আপদ দূর করো, আমার গোনা খাতা মাফ করো, দোয়া করেন। তারা এইসব বিদাতি দোয়া করেননি। এই পন্থাটি হচ্ছে বিদাতি পন্থা। এই দোয়াগুলি হয় শিরক আর না হয় বিদাত। তিনটি যে তরিকা বলা হলো তার মধ্যে দুটি শিরক আর একটি হচ্ছে বিদাতি তরিকা, আর এই বিদাতি তরিকাটাই শিরক পর্যন্ত পৌঁছায়। ওসিলা ধরে দোয়া করতে করতে হয়তো আরেকটু যখন বাড়াবাড়ি করলো যে যখন এদের মাধ্যমে দোয়া করলে, এদের ওসিলা দিয়ে দোহাই দিয়ে দোয়া করলে আল্লাহ দ্রুত দোয়া কবুল করেন, তাহলে তাদের কাছে চাইলে তো তারা আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারেন। এইভাবে মানুষ মুশরিক হয়েছে। এইভাবেই মুসলমান এক শ্রেণীর তারা কবর এবং মাজার পূজায় লিপ্ত হয়েছে, মনে করে মাজারে গেলে ছেলে পাওয়া যায়, সন্তান পাওয়া যায়, মাজারে গেলে বালা মুসিবত দূর হয়, মাজারে গেলে রুজি রোজগারে বরকত হয়। এসব শিরকি কুফুরি আকিদা আর অনুপ্রবেশ ঘটেছে মুসলিম জাতিতে। তো আল্লাহ বলছেন ওলাইকাল্লাযিনা ইয়াদউন, এরা যাদের কাছে দোয়া করে, এরা যাদের কাছে দোয়া করে অর্থাৎ সৎ লোক, সে মূর্তির আকারে মূর্তি তৈরি করে হোক বা কবর কবরে হোক মাজারে হোক, যাদের কাছে দোয়া করে, ইবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা, তারাই আল্লাহর নৈকট্য সন্ধান করে। ইবতাগুন মানে সন্ধান করা, ইলা রাব্বিহিম তাদের পালনকর্তা রবের, আল ওয়াসিলা মানে নৈকট্য, নৈকট্য সন্ধান করে যে আমরা আল্লাহর নিকটবর্তী কেমন করে হব। অর্থাৎ আম্বিয়া এবং রসুলগণ তারা আল্লাহর ইবাদত নিয়ে করেছেন না, কেউ যদি নবীর ইবাদত করে, নবীকে সিজদা করে, নবীর কবরকে সিজদা করে, আল্লাহ বলছেন যে সেই নবী তো আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দী করেছে, তাহাজ্জুদ পড়ে পড়ে পা ফুলিয়ে দিয়েছে, জিহাদ করে আহত হয়েছেন, দাঁতকে আল্লাহ রাস্তায় শহীদ করেছেন, তাইফে গিয়ে নিজে রক্তে রক্তিত হয়েছেন, কি জন্য, কি জন্য বলেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য, ইবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, ঠিক কিনা বলেন। এইরকমই ধরেন জিলানি, ওলিয়া আউলিয়া যাদেরকে বলা হচ্ছে, আব্দুল কাদির জিলানি, তিনি নামাজ পড়েছেন না পড়েননি, না মুরিদদের নামাজ মাফ করেছেন, যেমন আমাদের দেশের বিদাতি পীরেরা মুশরিক পীরেরা করে, নামাজ মাফ, আমার মুরিদদের নামাজ মাফ, আমি নিয়ে যাবো জান্নাতে। জিলানি নিজেও ইবাদত বন্দী করেছেন আল্লাহ নৈকট্য লাভের জন্য, বরং জিলানির চাইতে অনেক বড় ওলি সাহাবাই কেরাম, একজন সাধারণ সাহাবি পরবর্তীকালের ইমাম চাইতে অনেক উঁচু মর্যাদা রাখেন, একটি ইমানি আকিদা বিশ্বাস রাখেন। এবং এই কথাটি ভালো করে জানেন, আমার দেশে বিদাত পন্থীদের বাড়াবাড়ি বড় ওলি হয়ে গেল জিলানি, যে সাহাবাই কেরামদের 500 বছর পরে পৃথিবীতে জন্ম নিল, তাই না, কোথায় গেল আবু বকর, কোথায় গেল উমার, কোথায় গেল উসমান, কোথায় গেল আলী, কোথায় গেল হাসান, কোথায় গেল হোসেন, কোথায় গেল ফাতেমা, এরা আল্লাহর ওলি, এদের কেউ বলে না সাহাবি বা সাহাবি, বলা হচ্ছে যে আল্লাহর ওলি, এরা তো বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, যেমন আশারা মুবাশশারা 10 জন সুসংবাদ প্রাপ্ত, তারপরে যারা বদরে হাজির হয়েছেন, ওহদে হাজির হয়েছেন, যারা হুদাইবিয়ার সন্ধিতে হাজির হয়েছেন, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন, এরা হচ্ছেন উচ্চ মর্যাদার সাহাবি, সাধারণ সাহাবি যারা আল্লাহ রসুলের শেষ জামানাতে ইসলাম গ্রহণ করেছেন, 2-4 দিনের জন্য আল্লাহ রসুলের সংসর্গ পেয়েছেন, কলমা পড়েছেন, তারপরে আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, মানে সাধারণ সাহাবি কিছুদিন সময় পেয়েছেন, সেই সাহাবিও জিলানির চাইতে, এমনকি ইমাম আবু হানিফার চাইতে, শাফি, মালিক, আহমদ, তাদের চাইতে অনেক উঁচু মর্যাদা রাখেন। এই বিশ্বাস আছে না নেই, দলিল শুনবেন, একটি হাদিস শোনাচ্ছি বুখারীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবাই কেরামদেরকে গালমন্দ বলিও না, তাদের সমালোচনা করিও না, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সাদকা করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফা, তাহলে আমার সাহাবাই কেরামরা এক মুদ যে খরচ করেছেন, এক মুদের ওজন প্রায় 600 গ্রাম, 600 গ্রাম যদি সোনা আল্লাহ রাস্তায় খরচ করে থাকেন, আর পরবর্তীকালের আর কাদেরকে সম্বোধন করেছেন এটাও জানেন, আল্লাহ রসুলের হাদিস না, রসুলের হাদিস, তাহলে যাদেরকে সম্বোধন করেছেন এরা কিন্তু এরাও সাহাবি, ঠিক কিনা, যাদেরকে বলছেন সামনে তারা তো আল্লাহ রসুলকে দেখছেন, তাহলে এরাও সাহাবি, কিন্তু এরা হচ্ছে পরবর্তীকালের সাহাবি, আর আগের সাহাবি, আগের সাহাবিদের সম্পর্কে বলছেন যে আমার সাহাবিদেরকে, মানে যারা আগে এর আগে ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে গালমন্দ বলিও না, তাদের সম্পর্কে তোমরা সমালোচনা করবে না, তাদের সম্পর্কে খারাপ মন্তব্য করবে না, কারণ তারা যদি এক মুদ খরচ করে থাকে আর তোমরা ওহুদ পাহাড় সমান সোনা যদি খরচ করো, তাহলে তাদের মর্যাদায় পৌঁছিতে পারবে না, আবু বকর, ওমর, উসমান, আশারা মুবাশশারা যারা বদরে ওহুদে হাজির হয়েছেন, কারণ তারা ইসলামকে জীবনদান করেছেন আল্লাহর পরে, তারা তাদের রক্ত দিয়ে ইসলামকে টিকিয়ে রেখেছেন। যখন ইসলাম শক্তিশালী হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, এখন তার দারুল কুফর নেই, ওই ওই হুমকি ছিল কি, মক্কা বিজয় হয়ে গেল মদিনায় ইসলাম, মক্কা তো ইসলাম, তখন আর ওই হুমকি ছিল না ভিতর থেকে। আর যেই হুমকির মাঝে যেই ভীত সন্ত্রস্ত অবস্থায় যারা দীন ইসলামের খেদমত করেছেন, কোরবানি করেছেন নিজের রক্তের, নিজের জীবনের, নিজের ধন সম্পদের, তাদের মর্যাদা তোমরা কোথা থেকে পৌঁছিবে? তারা অল্প খরচ করে থাকলো, তা তোমাদের চেয়ে তো অনেক উত্তম। তাহলে বলেন পরবর্তীকালের লোকরা, পরবর্তীকালের লোকেরা হচ্ছে চার ইমাম বুখারী শরীফ হাদিস, তো পরবর্তীকালের এমনকি তাবেইন, তাবেইন চার ইমাম তো পরে, তাবা তাবেইনের যুগে তাবেইনদেরকে বলেন, তাবেইনদেরকে বলা যাবে যে তোমরা যদি ওহদ পাহাড় সমান খরচ করো তাহলে এক সাহাবীর মর্যাদায় পৌঁছিতে পারবেন। হাসান বাসরি, ইবনে সিরিন, সাইয়েদ বিন মুসাইয়েব, তারপরে তাবা তাবেইন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদেরকে বলা যাবে। আর তারও 400-500 বছর পরে যদি জিলানি আসে, আর তারও 700 বছর পরে, 800 বছর পরে যদি চিশতি আসে, আর তাকে আল্লাহর ওলি বানাই দিলেন, আর 1,24,000 সাহাবায়ে কেরাম সম্পর্কে কেউ বললেন না যে তারা আল্লাহর ওলি, কিরকম অবিচার, কিরকম জুলুম! যার যে মর্যাদা রয়েছে সে মর্যাদা যদি দান না করে, অন্যকে সে মর্যাদা দান করে, এর নাম জুলুম, এর নাম জুলুম। একজন যোগ্য ব্যক্তি রয়েছেন, যোগ্য ব্যক্তিকে এখানে নিয়ে এসে না বসিয়ে একজন মুরুক্ষকে এখানে বসান, আর যোগ্য ব্যক্তিদেরকে সামনে বসে দেন, এটা জুলুম। আপনার বাবাকে আপনার ছেলে বানিয়ে দেন আর আপনি নিজেই বাবা বনে বসে থাকেন, যদি হয়ে বসে থাকেন, তো জুলুম নাই কি? আপনি আপনার বাবাকে ছেলের মতো আদেশ করছেন আর আপনি নিজে বাবা হয়েছেন, যেহেতু এখন আপনি আয় ইনকাম করা শুরু করেছেন, এর নাম তো জুলুম। সাহাবাই কেরামদেরকে আউলিয়া কেরাম বললেন না, তাবেইনদেরকে আউলিয়া কেরাম বললেন না, 500-700 বছর পরে ওলির সিলসিলা শুরু হলো। যখন এই কবর পূজা শুরু হলো তখনই ওলির সিলসিলা শুরু হলো। আরো মজার কথা শুনুন, ওলির সিলসিলা তখনই শুরু হলো বিদাতিদের, যখন কবর পূজা শুরু হলো, যখন জিলানি পূজা শুরু হলো, যখন চিস্তি পূজা শুরু হলো, যখন শাহজালাল পূজা শুরু হলো, যখন 18 মাইজ ভান্ডারি পূজা শুরু হলো, তখন ওলির সিলসিলা শুরু হলো। আর তখন এই মানে কেরামতি, হাজারে হাজার কেরামত শুরু হলো, তার আগে এই কেরামত ছিল না। তো যারা সৎ বান্দা তারা তারা নিজেরাই আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্যের জন্য তারা সচেষ্ট। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করব? দেখুন আবু বকর, দেখুন ওমর, দেখুন ওসমান, দেখুন আলী, সাহাবাই কেরাম, তারা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। তাহলে তাদেরকে ডাকা বা তাদের কাছে দোয়া করা তোমাদের মূর্খামি। আইয়ুহুম আকরাব, তারা কে বেশি নিকটবর্তী আল্লাহর হতে পারে? ওয়ারজুনা রাহমাতা, আল্লাহর রহমতের তারা আশাবাদী, তারা প্রত্যেকে আল্লাহর রহমতের আশাবাদী, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, অনুগ্রহ ছাড়া তারা মুক্তি পাবেন না। ওয়াকাউলিহি তাআলা, আল্লাহর দ্বিতীয় আয়াত, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা তাহের বলছেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যায় একত্ব বা তাওহীদের ব্যাখ্যা, তাওহীদ কেমন জিনিস দেখুন এই আয়াতে, যে যাদেরকে আপনি ডাকতে যাচ্ছেন, যাদেরকে দোয়া করতে যাচ্ছেন, যাদেরকে মনে করছে এদের মাধ্যমে আমি পার পেয়ে যাব, উদ্ধার হয়ে যাব, তারাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য ব্যতিব্যস্ত তারা। এ হচ্ছে তাওহীদ, একত্ববাদ, যে তারাও আল্লাহর গোলামি করেছেন। দ্বিতীয় আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণার কথা রয়েছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন তার আব্বাকে, ওয়া কওমিহি, এবং তার সম্প্রদায়কে, কওমকে, কি বললেন? ইন্নানি বারাউন মিম্মা তা'বুদুন, যে আমি তোমাদের ইবাদত থেকে, তোমাদের পূজো পাঠ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, সম্পর্কহীন, আমি তোমাদের এই বাতিল পূজার সাথে কোনো সম্পর্ক রাখি না। তাহলে একজন তাওহীদবাদী মুসলিম শুধু ইতিবাচক নয়, নেতিবাচক কাজ করবে, অর্থাৎ যেমন এক আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তেমনি শিরক থেকে এবং মুশরিকদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করবে, শিরক এবং মুশরিক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করবে। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এটি। কি বলছেন? ইন্নানি বারাউন, আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি, মিম্মা তা'বুদুন, তোমাদের এই বাতিল পূজা থেকে, তোমাদের শিরক থেকে। বাবার সাথে সম্পর্ক ছেদ করছেন, আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করছেন, বংশের সাথে সম্পর্ক ছেদ করছেন, জাতিকে ছেড়ে ইরাক থেকে হিজরত করে চলে যাচ্ছেন সামদেশ। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ে দেখেন, তিনি ইরাক, তার বাবার দেশ, ইরাকের পুতুল পূজা, তারা মানতে রাজি হলো না তাওহীদ কি, আল্লাহর একত্ববাদ কি, কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ কি, তিনি হিজরত করে সামদেশ চলে গেলেন, সম্পর্ক ছেদের ঘোষণা, ইল্লাল্লাযী ফাতারানি, তবে আমার সম্পর্ক কার সাথে? একমাত্র সেই রবের সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, ফাতারানি মানে খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে। তাহলে তাওহীদ মানে সম্পর্ক হবে একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। আর সম্পর্ক ছেদ হবে কার সাথে? কার থেকে? আল্লাহ ছাড়া যত কিছু পূজা হচ্ছে তার থেকে, সে মূর্তি হোক আর মাজার হোক, হ্যাঁ, আর অলির নামে শিরিক করা হোক আর যে কোনো নাম হোক না কেন। যা কিছুকে আল্লাহর শরীক করা হচ্ছে সে থেকে সম্পর্ক ছেদ করতে হবে। এ হচ্ছে ইতিবাচক আর নেতিবাচক, হ্যাঁ এবং না। লা ইলাহা, ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক। লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর দেখেন, এতে সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে, ইল্লাল্লাহ আল্লাহ, ইলাহা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ অস্বীকার। তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। তৃতীয় আয়াত দেখুন, কালমা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বা তাফসীরে মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা তাওবায়, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তারা, এখানে ইহুদিদের কথা বলা হয়েছে আর খ্রিস্টানদের কথা বলা হয়েছে, আহলি কিতাবদের কথা, তারা কি করেছে, তাদের আহবারদেরকে অর্থাৎ তাদের আলেমদেরকে, তাদের ধর্মীয় নেতাদেরকে, আহবার হাবরুনের বহুবচন, ইহুদিদের আলেমদেরকে বা ধর্মযাজকদেরকে হাবর বলা হইতো, হাবার বলা হইতো, আর রোহবান রাহেবের বহুবচন, রাহেব বলা হয় পাদ্রীদেরকে, খ্রিস্টানদের ধর্মযাজকদেরকে, যেমন ওলামা বলা হয় মুসলিম সমাজের জ্ঞানী ব্যক্তিদেরকে, আলেম ওলামাদেরকে। ঠিক তেমন ইহুদিদের আলেম ওলামা হলো আহবার, আর খ্রিস্টানদের মধ্যে এলমের অভাব ছিল কিন্তু ইবাদত বন্দেগীতে তারা খুব পটু ছিল বাতিল তরিকায়, তো এদের ধর্মযাজকদেরকে বলা হইতো রোহবান রাহিব। যেমন ভ্যাটিকানের বাবা মারা গেল, ওদের কাছে এ হচ্ছে রাহেব, রাহেব নাম, রাহেবদের শীর্ষস্থানীয় ব্যক্তি, আর এদের যারা ধর্মযাজক সবাই তাদের রাহেব, চার্চের সাথে যাদের সম্পর্ক খ্রিস্টানদের তারা সব রাহেব, আরবি ভাষায় তাদের রাহেব বলা হয়। তো আল্লাহ কি বলছেন, ইহুদি এবং খ্রিস্টানরা ইত্তাখাজু, তারা সাব্যস্ত করে নিয়েছিল, তারা মেনে নিয়েছিল কি, আহবার আহম তাদের ধর্মীয় নেতাদেরকে, ও রহবান আহম তাদের ধর্ম যাজকদেরকে, আর বাবান রব হিসাবে, রব হিসাবে, মাবুদ হিসাবে, রব মানে প্রতিপালক, প্রভু, প্রভু হিসাবে, মিন্দুনিল্লা আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, মিন্দুনিল্লা মানে আল্লাহকে বাদ দিয়ে হয় আর আল্লাহর সাথে সাথে হয়, আল্লাহকেও মানে কিন্তু তার সাথে সাথে, যেমন আল্লাহর বিধান মানে তেমনই ধর্ম যাজকদের বিধানও মানে, তারা যা কিছু বললো অন্ধভাবে মেনে নিল। যারা মুশরিক শিরিক করে তার মানে এনে যে আল্লাহকে তারা মানে না, আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে কার জন্য, আল্লাহর জন্য, কিন্তু যখন ওরসের মেলা লাগে তখন সিজদা করে কাকে, তখন কে, পীরকে ও মাজারকে, এর নামই তো মুশরিক। বিশেষ বিশেষ সময়ে যখন মাজারে যায় তখন দোয়া করে পীরের কাছে, বাকি যখন মোনাজাত করে, নামাজ টামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহর কাছেই দোয়া করে, পীরই তো মুশরিক। তো মিন্দুনিল্লাহ মানে একেবারে আল্লাহকে বাদ দিও না, আল্লাহর সাথে সাথে, কিন্তু সেই সময় এখানে আল্লাহকে বাদ দিল, এই সময় এখানে শিরক করার সময় এখানে আল্লাহকে বাদ দিল। ওরসের মেলায় গিয়ে যখন সিজদা করলো পীরের মাজারকে তখন আল্লাহকে বাদ দিয়ে দিল, সিজদাটি আল্লাহকে করা উচিত ছিল, আল্লাহর হক, তা করলো পীরকে। তো মিন্দুনিল্লাহ এই জন্য বলা হয়েছে কোরআনে, প্রচুর আয়াতে মিন্দুনিল্লাহ বলা হয়েছে, ইয়াবুদুনা মিন্দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা ইবাদত করে, সর্বদা বাদ দেয় না, কিন্তু ওই ওই সময় এখানে যখন শিরক করলো তখন আল্লাহকে বাদ দিল, এই জন্য মিন্দুনিল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে। তো আল্লাহ কি বলছেন, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতাদেরকে, ধর্ম যাজকদেরকে, পুরোহিতদেরকে কি করেছিল, রব সাব্যস্ত করেছিল, প্রভু সাব্যস্ত করেছিল, প্রভু হিসাবে মেনে নিয়েছিল আল্লাহকে বাদ দিয়ে, মানে আল্লাহর বিধান সার্বিক ক্ষেত্রে মেনে নেওয়া উচিত ছিল, আল্লাহর বিধান সার্বিক ক্ষেত্রে না মেনে তারা তাদের ধর্মীয় নেতাদের, ধর্মীয় পুরোহিতদের, ধর্মীয় ধর্মযাজকদের তারা বিধিবিধান মানত, আদেশ নিষেধ মানত অন্ধভাবে, এটি কি শিরক। তাহলে এখানে শিরকের একটা নতুন প্রকরণ আমরা বুঝতে পারলাম, যেমন শিরিক বুঝতে পারলাম আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, প্রথম আয়াতে রয়েছে দোয়ার কথা, উলাইকাল্লাযীনা ইয়াদউন, যারা দোয়া করে, তাহলে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা কি শিরক, যেমন জানতে পারলাম এই আয়াতটি হয়ে গেছে না, আর তারপর ইব্রাহিম আলাইহিস সালামের কথা দ্বিতীয় আয়াতে জানলাম, যাতে আল্লাহর সাথে একমাত্র সম্পর্ক ইল্লাল্লাযী ফাতারানি, আর বাকি আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা, এর মাধ্যমে ব্যাখ্যা জানতে পারলাম আল্লাহর সাথে সম্পর্ক, আর অন্যের সাথেও যদি এই সম্পর্ক থাকে যে তাদের কাছে দোয়া করব, তাদেরকে পৃষ্ঠপোষক মনে করব, তাদেরকে দাতা মনে করব, তাহলে শিরক। ঠিক তেমনি তৃতীয় আয়াতে জানতে পারলাম যে শিরকের আরেকটি প্রকরণ হচ্ছে যে আল্লাহর বিধানের সাথে সাথে মানুষের বিধান মানা, ও শিরক। ইহুদিরা তাদের ধর্মীয় নেতাদের কথাবার্তা মানত, যা কিছু বললো অন্ধভাবে মেনে নিল, কে বলেছেন, আমাদের ধর্মীয় নেতারা বলেছেন। খ্রিস্টানরা তাদের পুরোহিত বা তাদের ধর্মীয় নেতা ধর্মযাজকের কথা মানল, ভ্যাটিকানের বাবার কথা মানল, যে তার আদেশ, বড় বাবা ভ্যাটিকানের বাবার আদেশ তাদের কাছে, সেটি কিন্তু তাদের শরীয়ত ধর্ম, কিয়ামত পর্যন্ত খ্রিস্টানদের একটি বিধর্মিতা হচ্ছে যে তাদের যিনি ভ্যাটিকানের বাবা হবেন ক্যাথলিকদের, তিনি যা কিছু হুকুম সাদের করবেন, ফরমান জারি করবেন, সেটি খ্রিস্টান জগতের জন্য মানা ফরজ,
নেওয়া ফরজ।
এইরকমই যদি কেউ বলে যে আমাদের ইমাম সাহেব যা বলেছেন মজহাবে যা আছে তাই মানা ফরজ, এই দুটোতে কম্পেয়ার করে দেখেন তো কোনো পার্থক্য আছে? তো এই ক্ষেত্রে তাহলে এরকম বলা জায়েজ নয়, শিরক। যদি ইহুদি খ্রিস্টানদের ওইটি শিরক হয় তো আপনার এটিও শিরক। এই ক্ষেত্রে আপনাকে বলতে আল্লাহ এবং রসুল থেকে যা প্রমাণিত তা মানা ফরজ। কি বলতে হবে? আল্লাহ এবং রসুল থেকে যা প্রমাণিত কোরআন এবং হাদিসে যা আছে তাই মানা ফরজ। যদি বলেন আমার ইমাম সাহেব যা বলেছেন তাই মানা ফরজ, আমার পীর সাহেব হুজুরজি যা বলেছেন তাই মানা ফরজ, এই কথাটি তো ইহুদি খ্রিস্টানদের মতেই হলো। হালাল যা হালাল বললেন আপনার হুজুর তাই হালাল, যা হারাম বললেন তাই হারাম, তাই করে যে খ্রিস্টানরা তাদের ভ্যাটিকানের বাবা সম্পর্কে, হ্যাঁ পোপ সম্পর্কে। এইরকমই ইহুদিরা করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ইহুদিরা তাদের ধর্মীয় নেতারা যা বলতো সেটাই সাব্যস্ত স্বীকৃত, সেটাই আমাদের ধর্মীয় নেতারা বলেছেন। ব্যাস পীরের বিশেষ করে যারা মরিদ তাদের সাথে খুব সাদৃশ্যতা রয়েছে ইহুদি খ্রিস্টানদের এই ক্ষেত্রে, মানে পুরোপুরি সেম। মরিদ বলে যে আমার পীর যা দিয়েছেন অজিফা সেটাই ঠিক, অন্য কারো কথা শোনা যাবে না। এগুলি কোনো মানে অবাস্তব কথা নয় বা কিছু বাড়াবাড়ি, এতে অতিরঞ্জন কিছু নেই। কয়েক বছর আগের ঘটনা, বাংলাদেশের এক পীরের মুরিদ হয়ে এসছে এক ভাই, এরকম অনেকে এসছেন কিন্তু তার কথাটা আমার ভালো করে মনে পড়ছে। এই মসজিদে নামাজ পড়ছে সেই লোকটি, তো মাঝে মাঝে দেখো নতুন ছেলে, তখন কথা বলতে লাগলাম, দাড়ি টাড়ি আছে, কথা বলতে লাগলাম, ইসলামিক সেন্টার আসবে, আশেপাশে বাস করে দেখি প্রায় এই ওক্তে নামাজ পড়ে এখানে, তো একটু ভয়ে ভয়ে আমার সাথে কথা বলে, ভয়ে ভয়ে কথা বলে কিন্তু মনে হচ্ছে চোখগুলো বড় বড় করে একটু দূরে দূরে থাকার চেষ্টা করে। এই করতে করতে দু চার দিনে যখন একটু কাছে আসলো কথা বলতে লাগলো, তো একদিন বলছে আচ্ছা হুজুর বলুন তো আমি কিন্তু বাংলাদেশে এক পীর সাহেবের মুরিদ হয়ে এসেছি, তো আমার জন্য ইসলামিক সেন্টারে যাওয়া কি জায়েজ হবে? আমাকে প্রশ্ন করছেন তিনি, যেহেতু পীর সাহেবের মুরিদ হয়ে এসেছি এখন ইসলামিক সেন্টারে গেলে আমার গুনাহ হবে না তো? কত ভয় গুনাহ, যেহেতু পীরের হাতে সবকিছু, ওই যে বায়া মানে নিজেকে বিক্রি করে চলে এসছে, বায়াত মানে বিক্রি করা, কিন্তু জানেন কিনা বাই মানেই হচ্ছে বিক্রি করা, তো নিজেকে বিক্রি করে দিয়েছে যে পীরের হাতে, এখন সেন্টারে এসে কি করে বিক্রি করবে? বিক্রি করা জিনিস আর বিক্রি করা যায় না। হ্যাঁ ভাই বইটি বিক্রি করে দিলে আবার কি আর কারো কাছে বিক্রি করতে পারবো? না, বিক্রি করে ফেলেছি, তো নিজেকে পিসের কাছে বিক্রি করে বয়াত করে চলে এসছে, মানে কি করে আবার সেন্টারে এসে দিন শিখবে? তাহলে তো অন্যজনের কাছে বিক্রি করা হয়ে যাবে। এইভাবে বুঝে এসছে ধর্মকে, সে চিন্তা করতে পেরেছেন? তাহলে এই আয়াত কি ওই লোকের ওপরে ফিট নয় যে বলবে যে আমার পীরের হাতে বয়াত করেছি সুতরাং আর কারো কথা শোনা যাবে না, আমি চরমনায়ের মরিদ সুতরাং সরসেনার কথা শোনা যাবে না, কোন আলেমের কথা, সৌদি আরবের ওলামাদের কথা শোনা যাবে না, আমি সরসেনার মরিদ সুতরাং আমার সৌদি আরব গিয়ে না। এই জন্য ওই পীরেরা বলে পাঠায় যে সৌদি আরব যাচ্ছ ভালো কথা, দুনিয়া করার জন্য যাচ্ছ, টাকা পয়সা নিয়ে আসবে, সবকিছু নিয়ে আসবে, সেই দেশ থেকে হজটা করে আসবে, উমরাটা করে আসবে, কিন্তু সেই দেশ থেকে তাদের মজহাব নিয়ে আসবে না, তাদের তরিকা নিয়ে আসবে না, তাদের দিন শিখবে না, কিন্তু তাদের দিন আলাদা আর আমাদের দিন আলাদা। সতর্ক করে পাঠায়, হাজি সাহেবদেরকে সতর্ক করে পাঠায়। আমি মক্কায় হজে কয়েক বছর ডিউটি করেছি, অনেক বুড়ো হাজিরা যখন একটু ঘনিষ্ঠ হয়ে বসি ঘনিয়ে, তখন বলে দেয় তারা যে আমাদের হুজুররা মৌলানা সাহেবরা বলে পাঠিয়েছেন যে দেখো মক্কা যাচ্ছ হজ করতে, হজটা করে চোখ বন্ধ করে চলে আসবে, ওখানে তোমাদের, ওরা জানে যে ওখানে হাজিদের ক্যাম্পে ক্যাম্পে বিভিন্ন মসজিদে এখানকার ওলামায়ে কেরামরা বিভিন্ন ভাষায় বক্তব্য করতে যায়, খবরদার ওদের কথা শুনবে না, নতুন নতুন কথা বলবে, আমাদের মজহাবের খেলাফ হয়ে যাবে, ওসব করবে, না হলে তোমার ধর্ম চলে যাবে, তুমি ধর্ম থেকে বেরিয়ে যাবে, তোমার মজহাব থেকে বেরিয়ে বেধর্মী হয়ে যাবে, সতর্ক করে পাঠায় হাজি সাহেবদের। বুঝতে পারছেন? তো এই আয়াত কি তাদের উপরে ফিট নয়? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের ধর্মীয় নেতাদেরকে, ধর্মযাজকদেরকে, পুরোহিতদেরকে, ওলামাদেরকে আল্লাহকে বাদ দিয়ে কি করেছে? প্রভু বানিয়ে নিয়েছে, তারা প্রভু সাব্যস্ত করেছে, প্রভু হিসাবে মেনে নিয়েছে। এই আয়াতের ব্যাখ্যা আরো স্পষ্ট হয়ে উঠবে যখন হাদিসটি জানবেন এর ব্যাখ্যায়। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটি নাযিল হলো, আদি বিন হাতেম, ওই হাতেম তাইর যে কিসসা খুব আমাদের দেশে খুব প্রসিদ্ধ, হ্যাঁ তার দানশীলতা, তিনি যে মেহমান নওয়াজি করতেন, মেহমানের খাতির তওয়াজ্জো করতেন, একটি মেহমান এসেছে উট জবাই করে দিল, একটা গোটা উট জবাই করে দিল। হাতেম তাইর অনেক হাস্যকর ঘটনা আছে। একবার মেহমান যাচ্ছিল, মেহমান অপরিচিত, আমরা তো মেহমান মনে করি মানে কুটুম্ব, মানে শ্বশুর বংশের লোক মেহমান, না নিজের বংশ, না মামা নানাদের বংশ, এরা হলো মেহমান। আর আরবদের মধ্যে ওইরকম ছিল না, আরবদের মধ্যে যে যাচ্ছে রাস্তাতে সেই মেহমান, বরং অপরিচিতের আসল মেহমান, আত্মীয়রা তো আত্মীয় জাবিল করবা, কিন্তু মেহমান কারা? যারা অজানা লোক কিন্তু যাচ্ছে আপনার এলাকা দিয়ে। তো এই এই হাতেমের ছেলে হচ্ছে আদি, আদি মুসলমান হয়েছিলেন। এই আদি বিন হাতেম এই খ্রিস্টান ছিলেন তারা ধর্মের দিক থেকে। আদি বিন হাতেম যখন এই আয়াত শুনলেন যে ইত্তাখাজু আহবার আহমর ওবাহন ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে নাজল হয়েছে, তিনি বললেন যে রাসূলুল্লাহ আমরা তো তাদের পূজা করতাম না, মা কুন্না নাবুদুহুম, আমরা আমাদের আলেমদের ধর্মীয় নেতাদের ধর্মযাজক পুরোহিতদের পূজা করতাম না। আর আল্লাহ কোরআনে বলছেন আর বাবা মিন্দুনিল্লাহ, আল্লাহর সাথে আমরা তাদেরকে রব বানিয়ে নিয়েছিলাম, কেমন কথা হইল, কথাটি ভুল নয়? তখন নবী সাল্লাম জিজ্ঞেস করলেন আদিকে, আচ্ছা বলো তোমাদের ধর্মীয় নেতারা যখন কোনো জিনিসকে হালাল করতো তখন তোমরা হালাল বলে সাব্যস্ত করতে না, মেনে নিতে না চোখ বন্ধ করে? কোনো হারাম হারাম জিনিসকে যখন হালাল করতো তখন এইভাবে মানতে, আর কোনো হারাম জিনিসকে যখন হালাল করতো তখন তোমরা সেটা চোখ বন্ধ করে মেনে নিতে না? জিজ্ঞেস করলেন এ যে হারামু হালালান, হালাল জিনিসকে হারাম করলে তোমরা সেটা মেনে নিতে, ওই যে হাল্লালু হারামান, আর হারামকে হালাল করে দিলে তোমরা তা মেনে নিতে, আর মনে করতে ঠিক এতদিন ধরে হারাম ছিল ওই যে আজকে হালাল হয়ে গেল, কারণ আলেমরা ফতোয়া দিয়ে দিয়েছে, ধর্মীয় নেতারা ফতোয়া দিয়ে দিয়েছেন যে হালাল, এতদিন ধরে হালাল ছিল এখন হারাম হয়ে গেল, বুঝতে পেরেছেন? তাহলে এইরকম করতে নাকি তোমরা? নবী সাল্লাম জিজ্ঞেস করলেন, তখন আদি বলছেন হ্যাঁ তা করতাম, আমাদের ধর্মীয় পুরোহিতরা যখন বলতেন যে এটি হারাম তো হারাম, এটি হালাল তো হালাল, বুঝতে পারছেন? এমনই এই মুসলিম উম্মতের কিছু লোকেরা 400 বছর ধরে কোনো জিনিস ফরজ ছিল না, আর 400 বছর পরে বলছেন এখন ইজমা হয়ে গেছে ফরজ হয়ে গেছে, তাহলে কি বলবেন? এতদিন তো এটি ফরজ ছিল না এখন ফরজ হয়ে গেল, এটি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে পৃষ্ঠপোষক বা রব প্রভু বানিয়ে নেওয়া হলো না? এই বিধানদাতা কে 400 বছর পরে? নবীর, নবীর এন্তেকালে নবীর বিদায়ের 400 বছর পরে এই বিধানদাতা গিয়ে যে চারের একটি ফরজ, এক উম্মতকে 4 ভাগে ভাগ করো আর এ বিভাজন করো, 4 দলে বিভক্ত করো আর এটিকে ফরজ করে দাও, যে চারের একটা আসতে হবে। 4টি ক্যাম্প আছে, কোন ক্যাম্পে যাবে বলো? হানফি ক্যাম্পে যাবে, না সাফি ক্যাম্পে, না মালিকি, না হাম্বলি ক্যাম্পে যাবে? এই ক্যাম্প ছাড়ার কোনো উপায় রসুলের ক্যাম্প আর নেই। দেখেন আছে রসুলের ক্যাম্প, হয় হানাফি ক্যাম্প, না সাফি ক্যাম্প, না মালিকি ক্যাম্প, না হাম্বলি ক্যাম্প, এই 4টি ক্যাম্প কোন ক্যাম্পে যাবে বলো? যারা মজহাবকে ফরজ মনে করে তারা বলে 4 ক্যাম্পের 1 ক্যাম্পে আসতেই হবে, রসুলের ক্যাম্প গেল কোথায়? যদি রসুলের ক্যাম্প ছিল না ছিল না, মানে রসুলের দল ছিল না ছিল না, ছিল তো ওই দলটা কি হলো? 4 ভাগে ভাগ হয়ে গেল, রসুল ভাগ করলেন, জিব্রাইল এসে ভাগ করলেন, ওহী নাজিল হলো, 400 বছর পরে আল্লাহর রসুলের নাম ওটি। আর ইতিহাস স্পষ্টভাবে প্রমাণিত, হানাফি ওলামায়ে কেরামরাও স্বীকার করেছেন যে 400 বছর ধরে এটি ফরজ মনে করা হতো না, ফরজ সুন্নত ওয়াজিব এগুলো কিছু ছিল না 400 বছর ধরে, বরং এই উম্মতে মুসলিমার এই বিভাজন ছিল না, বিভক্তি ছিল না, সব একটি ছাউনি ছিল, একটি ক্যাম্প ছিল আল্লাহ রসুলের ক্যাম্প, আর তাতে সবাই ছিল। কথা হচ্ছে যে আলেমরা বা পীরেরা যা বলল তাই সত্য, কোরআন এবং হাদিসে তা থাক আর না থাক, এটি হচ্ছে তাদেরকে রব বানিয়ে নেওয়া, ইত্তাখাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার তাফসীর এবং তাওহীদের তাফসীর বুঝতে পারলাম এই আয়াতের আলোকে, কি যে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি শাহাদাত দিই, আর আমাদের বড়রা যা কিছু হালাল করলো হালাল, যা কিছু হারাম করলো হারাম, চোখ বন্ধ করে। দেখেন বড়দের কাছ থেকে মাসলা মাসাইল জানতে হবে, সেটা আলাদা কথা, কিন্তু কার মাসলা জানতে হবে? রাসূলের মাসলা জানতে হবে। কিন্তু বড়রা একটি নতুন কথা বললো যেটি কোরআনেও নেই হাদিসেও নেই, আর সেটিকে শিরোধার্য করে মেনে নিলেন, এটি হচ্ছে তাদেরকে রব বানিয়ে নেওয়া, তাদেরকে প্রভু সাব্যস্ত করা। যেমন এতগুলি তরিকায় ধরেন, এখন এই মজহাবের ব্যাপারটা বাদ দিয়ে তরিকা ধরেন, যে তোর পীরের তরিকা, তরিকার শেষ নেই, আর কোনো এক তরিকায় আসতে হবে, আর পীর না ধরলে জাহিলিয়াতের মরণ মূল্য, অমুসলিম হয়ে মূল্য, যার পীর নেই তার পীর শয়তান, এগুলি কথা কোরআনেও নেই হাদিসেও নেই কিচ্ছু ইসলামে নেই। তাহলে কোথা থেকে আসলো এগুলি? এই ভণ্ডদের পক্ষ থেকে আসলে, পীরদের পক্ষ থেকে, তাদের বাজারকে গরম করতে হবে, তাদের আয় উপার্জন বাড়াইতে হবে, তাদের নজর নিয়াজের মানে পরিমাণ বাড়াইতে হবে, আয় ইনকাম, সেই জন্য এগুলো শুরু হলো। লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাও পড়বেন আর পীর যা বলল তাই অন্ধভাবে মেনে নেবেন, বড়রা যা বলেছে তাই অন্ধভাবে মেনে নেবেন। বরং আমি এক শ্রেণীর ভাইদেরকে দেখেছি, যদি বলা হয় যে তোমাদের যাকে তুমি বড় বলছো হাকিমুল উম্মত বলছো, তিনি তো শিরকি কথা বলেছেন, কিতাব খুলে দেখিয়ে দেন, ওই হাকিমুল উম্মতের কিতাব খুলে দেখিয়ে দেন, ওই যাকে তিনি বলছেন একবারে মুজাদ্দিদ বলছেন তার কিতাব খুলে দেখিয়ে দেন যে শিরক। আমার এই কিতাব, আমার কি লিখেছেন, আমার আমার ওই বুজুর্গের সন্তুষ্টি বিধান হচ্ছে এই কিতাব লিখার উদ্দেশ্য। কার সন্তুষ্টি বিধান? ওই বুজুর্গের, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধানই এই কিতাব লিখার উদ্দেশ্য। দেখিয়ে দেন, দেখিয়ে দেওয়ার পরে তারা কি বলে জানেন, আমরা সাধারণ মানুষ কি বুঝি, তারা এত বড় আলেম ছিলেন, তারা বেশি বুঝতেন, তারা বেশি বুঝেছেন, আমরা বলতে পারবো না। মানে শিরকটা আর শিরক মানবে না ও, তাহলে এটা কি তাদের আলেমদেরকে রব বানিয়ে নেওয়া হলো না, যে তাদের আলেমদের ভুল হইতে পারে না, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে শিরক এটি আল্লাহর সন্তুষ্টি বিধান হবে না বুজুর্গের সন্তুষ্টি বিধান হবে। তাহলে এই সাধারণ কথাটি একেবারে সাধারণ মানুষের মগজে ধরছে, আর তারা যারা দিনের প্রচার করে বেড়াচ্ছে, তবলিগ করে বেড়াচ্ছে, তাদের বিবেকে ধরে না যে এটি শিরক। ইয়া রাসূলুল্লাহ দয়া করুন, রহম করুন, এই কথাটি যে শিরক এটি তাদের বিবেকে ধরে না। এক বিদাতি ইমাম হাফেজকে দেখালাম এই কথাটি, তাদের কিতাব খুলে যে ইয়া রাসূলুল্লাহ দয়া করুন, রহম করুন, তারপরে বলছে যে উনি এত বড় আলেম ছিলেন, শাইখুল হাদিস, তো আমরা কি করে বলতে পারি, হবে কিছু অর্থ হবে, তারাই বেশি জানেন, আমরা কিছু জানি না। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দয়া কামনা না করে রসুলের কাছে দয়া কামনা করবেন আর বলবেন যে এটি শিরক নাই, উনি এত বড় আলেম ছিলেন, শাইখুল হাদিস, তখন তিনি বেশি বুঝেছেন, এটাই বলবেন, আর কালকে আমাদের মুক্তি পাবেন না, মুশরিক হয়ে মরবেন আপনি, চিন্তা করেন না আপনি, আল্লাহকে ভয় লাগে না একটু? কোরআনের দোয়া, হ্যাঁ, আরহামনা কাকে বলছেন, হ্যাঁ, সূরা বাকারার শেষ আয়াতগুলি পড়ে দেখুন তো, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর এখানে বলছে ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন, ইয়া রাসূলুল্লাহ রহম করুন, আর এটিও ঠিক আর ওটিও ঠিক। হ্যাঁ, কোরআনে আল্লাহর কাছে দোয়া করা হয়েছে সেটাও ঠিক, আর রসুলের কাছে তুমি দোয়া করছো তোমার কিতাবে রয়েছে সেটিও ঠিক, আউযুবিল্লাহ, এরা বড় অন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা যদি তারা বুঝতো, তাওহীদকে বুঝতো, তাহলে এরকম শিরকে লিপ্ত হইতো না। ওয়াকাওলি মহান আল্লাহ আরো একটি আয়াত ইরশাদ করেছেন, আমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা, কিছু লোকেরা রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে তারা অনেক পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছে বা গ্রহণ করেছে, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর অনেক শরীক তাদেরকে পৃষ্ঠপোষক হিসেবে গ্রহণ করেছে, আন্দাদ মিদ্দুনের বহুবচন মানে আল্লাহর শরীক, ইয়াহিব্বুনাহুম এবং তাদেরকে ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে, কার মতো, কাহুব্বিল্লাহ, ইয়াহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর মতো ভালোবাসা বাসে, আল্লাহর মতো ভালোবাসা বাসে। তাহলে এখানে বোঝা গেলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন আর আল্লাহকে যেমন আপনি ভালোবাসেন, যেহেতু আল্লাহর কলেমা পড়েছেন আপনি, সেই রকমই যদি আপনি ভালোবাসেন আপনার পীরকে, আপনার বুজুর্গকে, আর তার কথা ওই রকমই নির্ভুল মনে করেন, অথচ তিনি মানুষ, অসহায় মখলুক, হ্যাঁ, ভুলের সাথে জড়িত, তাহলে আপনি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বুঝলেন না, বাস্তবায়ন করলেন না, বরং শিরকে লিপ্ত হইলেন, আল্লাহর কথা নির্ভুল, আপনি আপনার বড়র কথা, পীরের কথাও যদি নির্ভুল মনে করেন আর ওইভাবে ভালোবাসেন, এই ভালোবাসা প্রমাণ হয় কখন জানেন, আল্লাহ সম্পর্কে কেউ যদি বেয়াদবির কথা বলে, তাহলে যে একজন মুসলিমের মুসলিম হিসাবে তার মধ্যে ক্রোধ হওয়া উচিত, তাকে পেলে শেষ করে দেবো, যেহেতু সে আল্লাহকে গালি দিয়েছে। যেমন অনেক মুরতাদ আছে, লিখলো স্যাটানিক ভার্সেস সালমান রুশদি, মনে করেন শয়তানি আয়াত, স্যাটানিক ভার্সেস মানে বুঝেন, শয়তানি আয়াত, ভার্সেস মানে আয়াত, তো কোরআনের আয়াতগুলি হচ্ছে শয়তানি আয়াত, এই শয়তান লিখেছে। তো যখন এই সালমান রুশদির ব্যাপার হলো, বা এই তসলিমা নাসরিন মারদুদা জানিয়া, এ যখন লিখলো রাসূল সম্পর্কে বেয়াদবি, রাসূলের বিবিদের সম্পর্কে, আজওয়াজ মুতাহারাত সম্পর্কে বেয়াদবির কথা, তখন যার মধ্যে ইমান রয়েছে তার রক্ত টকবক করে ফুটে উঠলো, যে এই শয়তান মারদুদদেরকে সামনে পেলে এদেরকে জবাই করে আল্লাহর সন্তুষ্টি পরকালের মুক্তি হাসিল করব। অবশ্যই এটা হচ্ছে ইমানি দাবি, ঠিক কিনা বলেন? কারণ এই মহাব্বত কার সাথে? আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে, আল্লাহর সাথে তার রসুলের সাথে, এটা হচ্ছে ইমানি দাবি। এখন কেউ যদি তার পীরের কথা বলে যে তোমার পীর এ শিরকি কথা লিখেছে, আর একটি ঘটনা, এই দুটি ঘটনা বাদ দিয়ে, রুশদি আর তাসলিমের ঘটনা বাদ দিয়ে আর একটি ঘটনা হচ্ছে যে এক পীর শিরকি কথা লিখেছে, কোন এক আলেম বললো যে অমক পীর এই শিরকি কথা লিখেছে, তখন ওই বিদাতপন্থী কেমন হবে? তার রক্ত ফুটে উঠবে, হ্যাঁ, আমার পীর সম্পর্কে এইরকম কথা বললো, তিনি শিরকের কথা লিখতে পারেন, তিনি এত বড় দিনের খাদেম ছিলেন, তিনি আল্লাহর এত বড় অলি ছিলেন, যেখানে পাবো তাকে জবাই করে দেবো এবং পরকালে সন্তুষ্টি তার মাধ্যমে সে হাসিল করতে চায়, ঠিক না, ঠিক কিনা বলেন? তাহলে ইয়াহিব্বুনাহুম কাহাব্বিল্লাহ, তার পীরকে কেমন করে ভালোবাসে? যেমন আমরা মুওয়াহিদ ব্যক্তি আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি। উদাহরণ দিয়ে বুঝতে পারলেন এই কথাটি, আল্লাহর কথাটি, যে কিছু লোকেরা মুশরিক, ইত্তাখাযু মিন দুনিল্লাহি আন্দাদান, ইয়াহিব্বুনাহুম, ওই সব দেবী দেবতাকে ভালোবাসে, ওই মাজারকে ভালোবাসে, ওই মরা ব্যক্তিকে ভালোবাসে, তার মতো কাহাব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে। যেমন আল্লাহকে ভালোবাসা উচিত ছিল, বা মুমিনরা আল্লাহকে যেমন ভালোবাসে, তেমন সে তার পীরকে ভালোবাসে, তার দেবী দেবতাকে ভালোবাসে। যেমন একজন পত্তলিকের কথা বলেন, যেমন আল্লাহকে কেউ যদি গালাগালি করে, আল্লাহর সম্পর্কে অকথ্য ভাষা বলে, তো আমার মতো আপনার মতো মুমিনের
মধ্যে যে অবস্থা সৃষ্টি হবে, এই যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, সেই প্রতিক্রিয়া সৃষ্টি হয় একজন মুশরিক পুত্তলিকের মধ্যে তার পুতুল সম্পর্কে। যদি আপনি কোনো কথা বলেন, যদি বলেন যে সরস্বতী একজন মহিলা ছিল, সে ছিল খারাপ, হ্যাঁ, এবং তার মূর্তি তৈরি করে পূজা করা হচ্ছে, সে অসহায়, কিছুই দিতে পারে না, আপনি বলছেন, আর সে বলছে যে বিদ্যার মালিক হচ্ছে, বিদ্যা দানকারিণী হচ্ছে সরস্বতী, তাহলে যে মুশরিক পুত্তলিক হিন্দু তার অবস্থা কেমন হবে? যেমন আল্লাহকে গালি দিলে, রসুলকে গালি দিলে আমার আপনার অবস্থা। আল্লাহ হচ্ছেন বারহাক মাহবুদ, আর আল্লাহর সত্য রসুল হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পক্ষান্তরে সরস্বতী হচ্ছে বাতিল, জিলানির পূজা হচ্ছে বাতিল, মাজার হচ্ছে বাতিল, হ্যাঁ, শাহজালালের মাজার হচ্ছে বাতিল। তো তাদের যারা ভক্ত তাদের মধ্যে যে অবস্থার সৃষ্টি হচ্ছে, কেমন অবস্থার সৃষ্টি হচ্ছে, যেমন একজন তাওহীদবাদী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ব্যক্তির আল্লাহ এবং রসুলকে গালাগালি করলে, আল্লাহ রসুল সম্পর্কে খারাপ মন্তব্য করলে, হ্যাঁ, আল্লাহ রসুলের কুৎসার কথা বললে, যেমন অবস্থার সৃষ্টি হয়। এটি হচ্ছে মুশরিকদের লক্ষণ, মুশরিকদের লক্ষণ। তো যারা যাদের মধ্যে রয়েছে শিরক তারা ওইরকম। বুজরুগানে দিন, আমাদের বুজরুগানে দিন সম্পর্কে এরকম কথাবার্তা বলেছে, অথচ একটু চিন্তা করে দেখলো না যাদেরকে বুজরুগানে দিন বলছি তাদের কিতাবে শিরক বিদাতে ভর্তি রে বাবা। তা বুজরুগানে দিনই কেমন করে হইল? যার কিতাবে শিরকে ভর্তি, যার কিতাবে বিদাতে ভর্তি, যার কথাবার্তা বক্তব্য বিদাতে ভর্তি, সে বুজরুগ কি করে হয়ে গেল? বড় তো হইল না, বরং আল্লাহর কাঠগড়াতে তাকে ধরা খেতে হবে, যেহেতু সে শিরক আর বিদাতে প্রচার করে গেছে। আল্লাহ যদি মাফ না করেন তাহলে ইহুবুন আহম কাহুবিল্লাহ। সময় হয়ে গেছে নাকি? হাদিস বুখারী শরীফের হাদিস, অফিস সাহি বুখারীতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইলাহ নেই, ওয়া কাফারা, শুধু এতটুকু যথেষ্ট না, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেই যথেষ্ট নয়, সেজন্য আল্লাহ রাসূল কি বলেন, ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, এবং অস্বীকার করবে, কুফরি করবে, কার সাথে? আল্লাহ ছাড়া যেসব জিনিসের পূজা হচ্ছে তার সাথে কুফরি করবে, অস্বীকার করতে হবে, তাহলে ঘোষণা করতে হবে যে আমি কবর পূজাকে অস্বীকার করি, মাজার পূজাকে অস্বীকার করি, পীর পূজাকে অস্বীকার করি, দেবী দেবতার পূজাকে অস্বীকার করি, আমি গঙ্গা পূজাকে অস্বীকার করি, অস্বীকার করতে হবে। অস্বীকার যদি না করে, যেমন আজকাল আমাদের দেশের নেতৃস্থানীয় জাহেল মুসলিম সমাজের অবস্থা, মুসলিম নেতাদের অবস্থা, তাদের কাছে ধর্মীয় উদারতা, কুফুরি উদারতা রয়েছে। তারা বলে রাস্তা সবগুলি ঠিক, আর টার্গেট তো একটি, গন্তব্য স্থান তো হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, আর ইসলামের রাস্তাতে হোক, আর হিন্দু ধর্মের মাধ্যমে হোক, আর খ্রিস্টান ধর্ম দিয়ে হোক, আর ইহুদি ধর্ম দিয়ে হোক, আর বৌদ্ধ ধর্মের শিখ ধর্ম দিয়ে হোক, সবার উদ্দেশ্য তো হচ্ছে, হ্যাঁ, টার্গেট হচ্ছে ওখানে পৌঁছা, তাহলে সবাই ঠিক আছে, এই ধর্মে উদারতা রাখো, হিন্দু হয়ে থাকো, কেউ খ্রিস্টান হয়ে থাক, সবারই তো ভালোই নিয়ত রয়েছে, বলে তারা বলে ধর্মীয় উদারতার কথা, সবাই ঠিক আছে, সবাই মুক্তি পাবে, নাউজুবিল্লাহ বলে সবাই মুক্তি পাবে, হ্যাঁ, অন্তরের সততার সাথে যদি সবাই মুক্তির কামনা করে তাহলে মুক্তি পাবে, মানে হিন্দু ধর্মের উপরেও মুক্তি পাবে, খ্রিস্টান ধর্মের উপরেও মুক্তি পাবে, ইহুদি হয়েও মুক্তি পাবে, বৌদ্ধ জৈন শিখ হয়েও মুক্তি পাবে, আর মুসলমান হয়েও মুক্তি পাবে। অধিকাংশ নেতারা, যেহেতু দিন থেকে একেবারে জাহেল অজ্ঞেরা, আমাদের দেশের অধিকাংশ নেতাদের এই হচ্ছে কুফুরি আকীদা, যারা মনে করে যে ঢাকা আসার জন্য বিভিন্ন পথ আছে, যারা পূর্ব দিক থেকে আসছেন, চিটাগাং থেকে আসছেন, তারা এই রাস্তা দিয়ে আসছেন, যারা উত্তরবঙ্গ থেকে আসছেন ওই রাস্তা দিয়ে আসছেন, যারা দক্ষিণবঙ্গ থেকে আসছেন তারা এই রাস্তা দিয়ে আসছেন, যারা উত্তরবঙ্গ থেকে আসছেন বা পশ্চিমবঙ্গ থেকে আসছেন তারা ওই ওই দিক থেকে আসছেন, ইত্যাদি ইত্যাদি। এ হচ্ছে কাফেরদের উদাহরণ, এরা কাফের, যদিও জাতিতে তারা মুসলমান, তারা মুসলমান নাই, কারণ নবী কি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, আর ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যেসব জিনিসের ইবাদত হচ্ছে তার সাথে কি করতে হবে, কুফরি করতে হবে, মানে অস্বীকার করতে হবে, অস্বীকার করতে হবে, এর ঘোষণা করতে হবে। এই যে অস্বীকার করতে হবে আল্লাহ ছাড়া অন্যকে, এই কথা কোরআনে আল্লাহ বলেছেন, একটি আয়াত আছে, কেউ বলতে পারেন? কোরআনে একটি আয়াত আছে যাতে বলা হয়েছে প্রথম অস্বীকার করতে হবে আল্লাহ ছাড়া অন্যকে, তারপরে আল্লাহর ইবাদত করতে হবে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, তাহলে আল্লাহর প্রতি ঈমান শুদ্ধই হবে না যতক্ষণ পর্যন্ত তাগুতকে, মানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদতকে, আল্লাহ ছাড়া অন্যের বিধানকে অস্বীকার না করবে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি মজবুত রজ্জুকে ধারণ করলো, লানফেসাম আলহা, যেটি ছিঁড়ে যায় না, যে রশি ছিঁড়বে না আল্লাহ, এটি হচ্ছে আল্লাহর রশি, তাগুতকে অস্বীকার করা আর আল্লাহর ইবাদত বন্দী করা, মানে নেগেটিভ পজিটিভ দুটো। এর আগে আমি অনেকবারই বলেছি আপনাদেরকে, তাই না? আর তাগুতকে অস্বীকার করলেন না, পীরকে অস্বীকার করলেন না, মাজারকে অস্বীকার করলেন না, আপনি মাজারের শত্রু হলেন না, মাজারও চাঁদা দিচ্ছেন, মাজারেও যাচ্ছেন, ওরসের সময় নামাজও পড়ছেন, ইবাদত বন্দেই করছেন, দাঁড়িয়ে রেখেছেন আল্লাহর জন্য, রোজা রাখছেন আল্লাহর জন্য, কিন্তু গিয়ে সেজদাও করছেন, দোয়াও করছেন পীরের কাছে মাজারে, তাহলে আমি একফর বীর তাগুত করলেন না আপনি, আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করলেন, ওয়াকাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের যে পূজা হচ্ছে তাকে অস্বীকার করতে হবে, তাহলে কি হবে, হারামা মালহু ওয়া দামহু, তাহলে তার ধন সম্পদ এবং তার রক্ত হারাম হয়ে যাবে মুসলিমদের উপর, যে ব্যক্তি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল আর বাতিলকে অস্বীকার করলো, বাতিলের পূজাকে অস্বীকার করলো, মানে আল্লাহ ছাড়া অন্যের পূজাকে অস্বীকার করলো, তার ধন সম্পদ, তার রক্ত, তার জীবন হারাম, যেহেতু সে মুসলিম মমিন, আর যে ব্যক্তি মুসলিম মমিন তার রক্ত তার ধন সম্পদ হারাম, আর যে ব্যক্তি এই করল না, এই দুটো জিনিস করল না, সে ব্যক্তি মুসলিম হয়নি, সুতরাং তার ধন সম্পদ এবং রক্ত জীবন হালাল, অর্থাৎ সে মুরতাদ, সে এখনো মুসলমান হয়নি, বা অমুসলিম প্রয়োজনে প্রয়োজনে ইসলামের দাওয়াত দিয়ে তারপরে তারা যদি বশত্ব স্বীকার করে থাকে তো ভালো কথা, আর না হলে তারা যদি ইসলামের দাওয়াতে বাধা সৃষ্টি করে অথবা বশত্ব স্বীকার না করে, জিজিয়া না দেয়, তাহলে ইসলামের বিধান হচ্ছে তাদের বিরুদ্ধে জিহাদ ফিসাবিলিল্লাহ, আর জিহাদ করা মানে তাদের ধন সম্পদ নিরাপদে না রাখা, তাদের জীবন নিরাপদে না থাকা। তো যে ব্যক্তি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল এবং আল্লাহ ছাড়া অন্যের যে পূজা হচ্ছে তাকে অস্বীকার করলো, হারামা মালহু ওয়া দামহু, তার ধন সম্পদ এবং তার রক্ত হারাম হয়ে গেল, হিসাবহু আলাল্লাহ, আর তার অন্তরের হিসাব আল্লাহর উপর, কারণ বাহ্যিক সে মুসলিম, কালেমা পড়ে আর অন্যের পূজা করে না, ভিতরের খবর আমরা জানি না, যদি ভিতরে মুনাফিকই থাকে তাহলে এর হিসাব আল্লাহ নেবেন, আমরা হিসাব নেব না, আমরা বাহ্যিক দেখবো যে লোকটি নামাজ পড়ে, বাহ্যিক দেখবো যে লোকটি গায়রুল্লাহর পূজা করে না, ওহিসাবহু আলাল্লাহ, ওহিসাবহু আলাল্লাহ। এই ছিল একটি আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত মূল্যবান হাদিস, ব্যাপক অর্থবাহী হাদিস, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে আর লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী যতগুলি কাজ রয়েছে সেসব কাজ ছাড়তে হবে, তাহলে আমাদের জান মাল সবকিছু নিরাপদ হবে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।